আমরা মহর্ষি রাজর্ষি কর্ণ মহর্ষি কর্ণের আশ্রমে যে শকুন্তলার জন্মাদি হয়েছিল তার সঙ্গে রাজর্ষি দুষ্যন্তের যে বিবাহ আদি তা আমরা শ্রবণ করেছি। আজ তারই পরবর্তী অংশ আমরা আস্বাদন করতে চলেছি। এখানেও যযাতির বংশ বর্ণনা করছি। বৈশম্পায়ন মহামুনি বলছেন, হে জনমেজয়, এবারে আমি ভরত কুরু পুরু প্রভৃতি বংশধরগণের বর্ণনা করছি এবং এটি অত্যন্ত পবিত্র ও কল্যাণপ্রদ। ব্রহ্মার দক্ষিণ অঙ্গুষ্ঠ থেকে উৎপন্ন দক্ষ প্রজাপতি মানে প্রাচেতস দক্ষ, তার থেকেই সমস্ত প্রজাকুল উৎপন্ন হয়েছে। প্রথমে তিনি তার পত্নী বিরণীর গর্ভে 100 পুত্র উৎপাদন করেন। তাদেরকে দেবর্ষি নারদ মোক্ষ ধর্ম শিক্ষা দিয়ে তাদেরকে সন্ন্যাসী করে ছেড়ে দিলেন। তারপরে আর উপায় না দেখে তিনি 50 কন্যার জন্ম দেন। তাদের প্রথম পুত্রকে তিনি রাখবেন এই শর্তে বিবাহ দেওয়া হল। এই জন্মে জয়, পূর্বে সে কথা আমি বলেছি যে কশ্যপের সঙ্গে সেই 50 কন্যার মধ্যে 13 কশ্যপই বিবাহ করেন। আর কশ্যপের সর্বশ্রেষ্ঠ পত্নী অদিতির গর্ভে ইন্দ্র বিবর্ষণ প্রমুখ ব্যক্তিগণের দেবতাগণের জন্ম হয়। আর বিবর্ষণের জ্যেষ্ঠ পুত্র হচ্ছে মনু এবং কনিষ্ঠ হচ্ছে যমরাজ। মনু অত্যন্ত ধার্মিক রাজা ছিলেন, তার থেকেই মানবজাতি উৎপন্ন এবং আমরা এই জগতে যে সমস্ত মানবগণকে দেখতে পাচ্ছি আমরা সকলেই সেই মনুর থেকে, মনু এবং শতরূপা থেকেই এসেছি। আর ব্রাহ্মণগণ সাঙ্গ বেদ ধারণ করেন। আর মনুর 10 ছিল বেন, ধৃষ্ণু, নরিশ্বন, নাভাক, ইক্ষাকু, কারুষ, স্বরজাতি, ইলা এবং পিষদ্ন। আর কনিষ্ঠ ছিল নাভাগা হৃষ্ট। মনু আরও 50 পুত্র উৎপন্ন করেছিলেন, তাদেরই ক্রমান্বয়ে ইলার পুত্র পুরুরবা। এই ইলা তার মা ও বাবা উভয়ই ছিলেন পুরুরবা। আর পুরুরবা সমুদ্রের 13 দ্বীপের শাসক ছিলেন, মহাপরাক্রমশালী। তিনি মানুষ হলেও অমানুষিক ভোগবিলাসী ছিলেন। এইভাবে তাদের বংশ পরম্পরা বর্ণনা করছেন। আর পুরুরবার তিনি এমনই ভোগবিলাসী ছিলেন যে সমস্ত দ্বীপসমূহ তিনি শাসন করতেন এবং সকলকে ধর্মাদি শিক্ষাও প্রদান করতেন। এই পুরুরবাই স্বর্গ থেকে 3 অগ্নি এবং অপ্সরাকে এনেছিলেন। আর উর্বশীর গর্ভে তার 6 জন্মগ্রহণ করেছিল যা আমরা শ্রীমদ্ ভাগবতেও শ্রবণ করেছি। আয়ু, ভীমান, অমাবসু, দৃঢ়ায়ু, বনায়ু আর শতায়ু। আয়ুর পত্নী ছিলেন সভার নবী। তার আবার 5 ছিল নহুষ, যে নহুষ স্বর্গ থেকে পতিত হয়েছিল, ঋষি শাপাগ্রস্ত হয়ে অজগর হয়ে পড়েছিল এই পৃথিবীতে, সেই নহুষ। আর বৃদ্ধ শর্মা, রোজি, গয় এবং অনেনা এই 5। আর তার রাজ্যে সকলেই সুখী ছিলেন, চোর ডাকাতে তেমন ভয় ছিল না। তিনি অহংকার বশত ঋষিদের পালকি বহন করতে গিয়ে তিনি এই মানে স্বর্গ থেকে এই লোকে অজগর রূপে পতিত হয়েছিলেন। আর নহুষের আবার 6 জ্যোতি, যযাতি, সংজাতি, আয়াতি, অয়তি এবং ধ্রুব, এই ছয় পুত্র। এই ছয় পুত্রের মধ্যে আবার যযাতি তিনি শ্রেষ্ঠ ছিলেন। আর তার নহুষের দ্বিতীয় পুত্র যযাতি, মানে যে যযাতির কথা বলা হচ্ছে, তিনি শ্রেষ্ঠ ছিলেন এবং তিনি রাজা হয়েছিলেন, এবং ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে তিনি সকলকে ভক্তি সহকারে দেবতা পিতৃপুরুষগণকে সন্তুষ্ট রেখে তিনি এই পৃথিবী এবং প্রজা পালন করে সকলকেই সন্তুষ্ট করেছিলেন। এবং সেই যযাতির প্রতি সকলেরই মানে সদ্ভাবনা ছিল। তার আবার দুই পত্নী, দেবযানী ও শর্মিষ্ঠা। এই দেবযানীর গর্ভে দুই পুত্র জন্মায়, যদু ও তুর্বসু, আর শর্মিষ্ঠার তিন পুত্র, দ্রুহু, অনু এবং পুরু। এবারে অকস্মাৎ মহারাজ জনমেজয় প্রশ্ন করলেন বৈশম্পায়ন ঋষিকে, মানে যে প্রশ্ন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিল শুকমুনিকে, ঠিক একই প্রশ্ন। জনমেজয় বৈশম্পায়ন ঋষিকে বলছেন, হে মহাত্মন, হে মহামুনি, আমি জানতে চাই যে যযাতি, তিনি তো আমাদের কুলের দশম পুরুষ, মানে ব্রহ্মাজির থেকে দশ নজনের পরে, মানে দশম পুরুষ। তিনি তো অনেক জ্ঞানী, গুণী, ধার্মিক ছিলেন। তাহলে সেই যে দেবযানী, তিনি তো ব্রাহ্মণ কন্যা ছিলেন, তার সঙ্গে কি করে বিবাহ হলো? যযাতি, তিনি আমাদের বংশের ক্ষত্রিয় ছিলেন, তা এ তো এক বৈষম্য, যাকে শাস্ত্রে এই বিষয়টিকে শুদ্ধ মেনে নেয়নি, সেটা কি করে সম্ভব হলো? বৈশম্পায়ন ঋষি বলছেন, হে জনমেজয়, একবার কি হলো জানো তো, সমস্ত দেবতা আর সমস্ত দানবেরা বড়ই অত্যাচারী হয়ে উঠল, মানে দেবতারা অত্যাচারী বললে ভুল হবে, দানবেরা। তা সেই দানবেরা কি করল, দৈত্যাচার্য শুক্রাচার্যকে গুরুকরণ করে করল, আর দেবতারা কি করল, বৃহস্পতিকে, অঙ্গিরাপুত্র বৃহস্পতিকে গুরু করে তারা শক্তি সঞ্চয় করে একে অপরের মধ্যে যুদ্ধ আরম্ভ করল, সে ভয়ঙ্কর যুদ্ধ। এবারে যুদ্ধ করতে করতে দেখা যায় কি, যে অসুরেরা যদি মারা যায় তাহলে এই শুক্রাচার্য সে তাদের পুনর্জীবিত করে দিত, আর দেবতা যদি মারা যায় দেবগুরু বৃহস্পতি কিন্তু তাদের জীবিত করতে পারত না, কারণ এই দৈত্যাচার্য শুক্রাচার্য তিনি মানে মৃত্যু সঞ্জীবনী মন্ত্র জানতেন, তা দ্বারা তিনি জীবিত করতেন, কিন্তু দেবগুরু বৃহস্পতি তা পারত না, পুনর্জীবিত করতে পারত না। এতে দেবতারা একবার চিন্তাযুক্ত হলো, ক্রমে ক্রমে আমরা সকলেই তো মারা যাচ্ছি, আর অসুরেরা মারা গেলে তারা তো পুনর্প্রাণ ফিরে পায়, তাহলে সংখ্যায় দৈনন্দিন আমাদের কমে আসছে, এর একটা বিহিত করা প্রয়োজন। এই দেবগুরু বৃহস্পতির জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ পুত্র ছিল কচ। কচকে দেবতাগণ মিলে বলল, দেখো তুমি অখণ্ড ব্রহ্মচর্য পালন করছো, তোমার মধ্যে অনেক আধ্যাত্মিক শক্তি বিদ্যমান, তুমি যথেষ্ট বুদ্ধিমান, তা আমাদের তো এই দুর্দশা, আমরা মারা গেলে আর জীবিত হই না, তা যদি তুমি কৃপা করে, বুদ্ধি করে সেই শুক্রাচার্যের নিকট হতে তুমি সেই মৃত সঞ্জীবনী যে মন্ত্র, যে বিদ্যা, তা যদি প্রাপ্ত হও তাহলে আমাদের বড়ই উপকারে আসত। বললেন, ঠিক আছে, পিতার আজ্ঞা নিয়ে, মানে বৃহস্পতির আজ্ঞা নিয়ে তিনি চললেন মৃত সঞ্জীবনী মন্ত্র বিদ্যা শেখার জন্য শুক্রাচার্যের নিকটে। আর দৈত্যগুরু শুক্রাচার্য সে সময় বৃষপর্বার রাজধানীতে নিবাস করেন। বৃষপর্বা তদানীন্তন সময়ে অসুরদের রাজা ছিলেন, সেখানে তিনি আছেন। অকস্মাৎ তার যে আশ্রম ছিল সেই আশ্রমে গেলেন, দণ্ডবত প্রণাম করে বলছেন যে হে গুরুপ্রবর, আমি অঙ্গিরার পৌত্র আর দেবগুরু বৃহস্পতির পুত্র, তা যদি আপনার কৃপা হয় আমি একটি দৃঢ় সংকল্প করেছি যে আমি 1000 বৎসর পর্যন্ত আপনার সেবায় নিযুক্ত হতে চাই, 1000 বৎসর। বলছেন হে পুত্র, আমি তোমাকে স্বাগত জানাই, দেবগুরু বৃহস্পতি তিনি আমাদের পূজনীয়, আমি তো তার কোনো সেবা করতে পারিনি বা তা সম্ভবও নয়, কারণ আমরা দুই পক্ষের মধ্যে আছি দলবদ্ধভাবে। তা তুমি যখন তার পুত্র, আমি যদি তোমাকে আমার নিকটে রাখি, কিছু শিক্ষা দিতে পারি, তাহলে প্রকারান্তরে তা তোমার পিতারই সেবা করা হলো, অতএব আমি তোমাকে আমার আশ্রমে প্রবেশের জন্য স্বাগত জানাই। কচ তিনি মনে করলেন যাক, মানে লক্ষণ ভালো আছে। এবারে কচ শুক্রাচার্যের নির্দেশ অনুযায়ী তিনি ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলেন এবং গুরুকে প্রসন্ন রাখার জন্য তিনি সর্বদাই তৎপরতা হয়ে থাকতেন। আর সেখানে দেবগুরু দৈত্যগুরু শুক্রাচার্যের একটি অতি সুন্দরী কন্যা ছিল, তার নাম হচ্ছে দেবযানী। সেই দেবযানী আবার শুক্রাচার্যের প্রাণের সম প্রিয় ছিল, একটিমাত্র সন্তান, একটিমাত্র পুত্রী, তাকে যথেষ্ট আদর প্রীতি করত। কত চিন্তা করলেন তাহলে আমার গুরুপুত্রী মানে আমার ভগিনী হলেন, তাহলে তাকেও আমি সন্তুষ্ট রাখব। এইভাবে বিভিন্ন প্রকারভাবে আশ্রমের সেবা করতে করতে 500 বৎসর অতিক্রম হয়ে গেল। অকস্মাৎ দৈত্যেরা জানতে পারল এ তো দেবগুরু বৃহস্পতির পুত্র, আর কি জন্য এসেছে সেটা তারা জানতে পারল, যে এ মৃত সঞ্জীবনী মন্ত্র শেখার জন্য এখানে এসেছে, অতএব একে আমরা বিনষ্ট করি। তা যখন গাভী বলদ চারণে গিয়েছে, ঠিক সে সময় দৈত্যেরা করেছে কি, তাকে কেটে টুকরো টুকরো করেছে, কেটে টুকরো টুকরো করে তার নেকড়ে বাঘকে খাইয়ে দিয়েছে। নেকড়ে বাঘ যা খেলো খেলো, কিছু শিয়ালও খেয়ে গেল। অগত্যা সেই সমস্ত গাভী বলদ তারা চিন্তা করলো কষ্ট নেই, আমাদের চারণকর্তা তাকে তো দেখতে পাচ্ছি না, তাকে তো খেয়ে ফেলেছে নেকড়ে বাঘে আর শ্রীগালে। দেখতে দেখতে যখন সন্ধ্যাকালে সায়ংকালে গাভী সকল যখন ফিরে যায়, ঠিক তদনুরূপ তারা নিজেরাই ফিরে গেল। দেবযানী দেখল যে সমস্ত গাভী বলদ বাছুরেরা তারা সকলেই একে একে ফিরে এলো, কিন্তু আমার কচ তো সে ফিরে এলো না। এই কচকে অত্যাধিক সে ভালোবাসত, প্রীতি করত। তার পিতার সন্ধ্যা আহ্নিকাদি সুসম্পন্ন হয়েছে, সায়ংকালের যে সন্ধ্যা, ব্রাহ্মণগণ ত্রিসন্ধ্যা আহ্নিক করতেন কিনা। দেবযানী বলছেন হে পিত, আমার মনটা বড়ই উদ্বেলিত হচ্ছে, আমার মনে হয় যে সেই কচ এখনো ফেরেনি, বলদ গাভী সব ফিরে এসেছে কিন্তু সেই কচ এখনো ফেরেনি, আমার মনে হয় তাকে কেউ হত্যা করেছে অথবা সে হয়তো কোনো কারণবশত মারা গিয়েছে। হে পিত, আমি সেই কচকে না দেখতে পেলে আমি এক মুহূর্ত বাঁচব না, তা তুমি যেভাবেই পারো সেই কচকে আমাকে এনে দাও। শুক্রাচার্য তিনি কচের নাম ধরে ডাকলেন, প্রথমে সেই মন্ত্র উচ্চারণ করলেন, করে কচের নাম ধরে ডাকছেন, কচ তুমি কোথায় আছো, বেরিয়ে এসো, তাকে তো নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে। সে যে সমস্ত নেকড়ে বাঘ খেয়েছিল সেই মাংসের টুকরো সেখান থেকে, মানে স্ফুলিঙ্গের মতন সব তার অঙ্গ প্রত্যঙ্গ সেই মাংসের টুকরো বেরিয়ে এসে একত্রিত হয়ে গেল, আর তাদের পেট বিদীর্ণ হলো, তারা মারা গেল। আর যে সমস্ত শৃগালে খেয়েছিল হাড়, তাদের পেট ফেটে সেই সমস্ত হাড় বেরিয়ে এসে দেখতে দেখতে কচ পূর্বের ন্যায় শরীর ধারণ করল। এবারে দেবযানীর তো আনন্দই আর আনন্দ হলো। এইভাবে মাঝখানে আরেকবারও দ্বিতীয়বারও অসুরেরা তাকে মানে নষ্ট করে, তিনি পুনঃ তাকে প্রাণদান করেন। অসুরেরা চিন্তা করল, এ তো এক মহাভয়ঙ্কর সময়ে সে উপস্থিত হলো, আমাদের এই অমোক বিদ্যা যদি সে শিখে ফেলে তাহলে আমাদের মধ্যে আর তাদের মধ্যে তো প্রভেদ থাকবে না, তারাও বেঁচে যাবে। তো একবার এই কচকে ধরে অসুরেরা কেটেছে, একবার ছোট 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 করে কেটেছে, কেটে সেটাকে মানে আগুনে পুড়িয়েছে, আগুনে পুড়িয়েছে, আগুনে পুড়িয়ে যে ছাই আছে ছাই ভস্ম সেগুলো করেছে কি, তদানীন্তন যুগে এই ব্রাহ্মণেরা কিন্তু সুরা মানে মদ্য পান করত, তখন অপরাধ হতো না। তখনকার শাস্ত্র নির্দেশ অনুযায়ী ব্রাহ্মণগণ যদি মদ্য পান করত তাও অপরাধের মধ্যে মানা যেত না। অসুরেরা করল কি, সেই যে ছাই ভস্ম অবশিষ্ট তা সুরার মধ্যে মিলিয়ে পান করিয়ে দিল এই দৈত্যাচার্য শুক্রাচার্য। শুক্রাচার্য তো পান করে গেলেন, ছাই হয়ে গেছে, মদের সঙ্গে মিলিয়ে দিয়েছেন, পান করে গেছে। এবারে দেবযানী পুনরায়, সে তো বলছে কচ কোথায়, কচ না হলে আমি আর কোনো প্রকারেই বাঁচব না, আমার কচকে আমার সামনে এখনই হাজির কর। তখন তিনি অন্তর্দৃষ্টি দ্বারা দেখলেন যে কচ সে তো ছাই হয়ে আমার পেটের মধ্যে, এখন কি করা যাবে। প্রথমেই তিনি অভিসম্পাদ দিলেন যে আজ হতে যে সমস্ত ব্রাহ্মণগণ মদ্যাদি পান করবে তার ইহজগতের তপস্যা ধ্যান ধারণা সব বিলুপ্ত হবে, এমনকি পরকালেও মানে পরলোকেও তার কোনো সদ্গতি হবে না। আজ থেকে আমি অভিসম্পাদ দিলাম, সেখান থেকে এই ব্রাহ্মণরা বা বৈষ্ণবরা বা সাধুরা তারা কখনো ওই মদ্যা দিয়ে স্পর্শ করবে না, করলেই তার ধর্মহানি হবে। দেবযানী বলছেন ঠিক আছে, তাহলে এখন কি করণীয়, এখন কি করলে ভালো হয়, আমার কচকে ফিরিয়ে দিতেই হবে। তখন কচকে এই অমোক মন্ত্র দিচ্ছেন, নিজের পেটের মধ্যে আছে বলছেন কচ, তা কচ ভেতর থেকে জবাব দিচ্ছেন যে আমি তো আপনার পেটের মধ্যে, বলছেন তুমি এই মন্ত্র অবধারণ করো, মৃত সঞ্জীবনী যে মন্ত্র বলছেন সেই মন্ত্র জপ করে তুমি আমার উদর বিদীর্ণ করে বাইরে চলে এসো। এবার যখন উদর বিদীর্ণ করে বাইরে চলে আসলেন, শুক্রাচার্য মারা গেল। এবারে কচ সেই মন্ত্র প্রাপ্ত হয়ে গুরুদেবকে পুনরায় প্রাণদান করলেন, তার মন্ত্রেরও পরীক্ষা হলো আর গুরুদেবও প্রাণ ফিরে পেলেন, একে অপরের মধ্যে এক সৌহার্দ্য এসে উপস্থিত হল। কচ বলছেন যে হে গুরুদেব, আপনি শুধু আমার গুরুদেবই নন, গুরুদেব তো পিতা হনই, কিন্তু আমি আপনার পেটের মধ্যে যখন ছিলাম, আপনার গর্ভের মধ্যে যখন ছিলাম, তাহলে আপনি একদিকে গুরুদেব আর অপরদিকে আমার পিতাও হলেন। 1000 বৎসর সুসম্পন্ন হল। বলছেন বৎস কচ, এবার তুমি তোমার পিতার কাছে মানে স্বর্গে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি এবার চলে যেতে পারো। কচ সন্তুষ্ট হয়ে গুরুদেবকে দক্ষিণা এবং গুরুদেবের থেকে বিদায় নিয়ে তিনি যখন মানে স্বর্গের দিকে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন, তখন তিনি চিন্তা করছেন যে আমি আমার ভগিনী দেবযানীর নিকটে যাই। দেবযানীর কাছে গিয়ে দেখছেন সেখানকার ভাব বিপরীত। দেবযানীকে দণ্ডবত প্রণাম করতে গিয়ে বলছেন যে আমি আসছি, তুমি আমাকে কখনো কখনো স্মরণে রেখো, আমরা একসঙ্গে আজ 1000 বছর ছিলাম, তুমি আমার কত সেবাই না করেছো, যদি তোমার কৃপা না হতো তাহলে বোধহয় আমার বিদ্যা শিক্ষাও হয়তো হতো না। বলছেন তুমি কোথায় যাবে গো, আমি তো তোমাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আমি তোমার দাসী হতে চাই, আমি তোমাকে বিবাহ করতে চাই। বলছেন ছি ছি, তা কোনো প্রকারেই সম্ভব নয়, তুমি আমার গুরুপুত্রী, তুমি আমার ভগিনী। শুধু তিনি গুরু নন, আমিও তার পেটে ছিলাম, অতএব তিনি আমার সাক্ষাৎ পিতা, তুমি আমার একেবারে স্বয়ং নিজের ভগিনী, আমি তোমাকে বিবাহ করতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো, এ তো শাস্ত্র বিরুদ্ধ, যারা এমন করে গুরুপত্নীতে বা গুরুদেবের কন্যাতে যারা আসক্তি হয় তাদের ইহকাল এবং পরকাল উভয়ই বিনাশ হয়, অতএব হে ভগিনী বোন তুমি আমাকে এমন বলো না। বলছেন দেখো ওই সমস্ত ধর্মকথা আমিও অনেক জানি, আমি তোমাকে বহুকাল আগের থেকেই ভালোবাসি, তুমি যদি আমাকে বিবাহ না করতে চাও তাহলে আমি তোমাকে অভিসম্পদ প্রদান করলাম যে তোমার এই মৃত সঞ্জীবনী যে বিদ্যা তা বিফল হবে, তা প্রয়োগ করলে কিছু কাজ হবে না। কচ বলল হে ভগিনী তুমি আমাকে অযথা শাপ দিলে, এই শাপের কোনো শাস্ত্র যুক্তিযুক্ত কিছু নেই, তা আমিও তোমাকে অভিসম্পদ প্রদান করলাম যে তুমি কখনো মানে তোমার পতি কোনোদিন ব্রাহ্মণ হবে না, সে অন্য গোত্রী হবে বা অন্য জাতি হবে, বলে চলে গেলেন, একে অপরের প্রতি শাপ প্রদান করে চলে গেলেন। কচকে তো অভিশাপ দিলেন, কচ আবার তখন বলেছিল যে ভগিনী দেবযানী আমার দ্বারা কেউ হয়তো প্রাণ ফিরে পাবে না, কিন্তু আমি যাকে বিদ্যা প্রদান করব সে যদি বাঁচাতে চায় তাহলে তো সে বাঁচবে, তুমি তো আমাকে অভিশাপ দিয়েছো এটাই, আমি ওটাই মেনে নিলাম। তারপরে তিনি স্বর্গে গেলেন, স্বর্গে সমস্ত মুখ্য মুখ্য দেবরাজ ইন্দ্র আদি দেবতাগণ, যারা মুখ্য মুখ্য দেবতা, তাকে অভিনন্দন জানালেন, স্বাগত জানালেন এবং বললেন যে আজ আমরা নিজেদের মানে খুব সাহসী এবং পরাক্রমশালী মনে করছি, যে আজ আমরা মরলে তুমি অন্য কারোর দ্বারা বাঁচিয়ে দেবে। যারা বিশ্বাসযোগ্য যে সমস্ত দেবতাবৃন্দ ছিলেন তাদের কাউকে কাউকে এক দুজনকে কচ সেই মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করলেন, প্রদান করলেন, তারাই বাঁচাতে আরম্ভ করল। সমস্ত দেবতাগণ বলছেন এবার আমাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা অনায়াসে সেই অসুরদের সঙ্গে যুদ্ধ করতে পারবো, কারণ আমাদের মধ্যে কেউ মৃত্যু কবলে পতিত হলে আমরা তাকে জীবিত করতে পারব, সেই বিদ্যা আমরা প্রাপ্ত হয়েছি। ঠিক আছে, সমস্ত অসুরগণের প্রতি তারা ঝাঁপিয়ে পড়লেন, কোথায় অসুরগণ আছে, বন উপবনের মধ্যে প্রবিষ্ট হলেন। এবারে দেবরাজ ইন্দ্র সে উপবনের মধ্যে প্রবিষ্ট হয়ে দেখছে একটি বিশাল সরোবর, সেই সরোবরে কিছু নারী এবং কিছু কুমারী কন্যারা তারা স্নান কেলি করছে। এখানে একটু মতানৈক্য আছে, শ্রীমৎ ভাগবতে বলছেন যে তারা যখন স্নান করছিল কচ দেবযানী এবং শর্মিষ্ঠা বৃষপর্বার কন্যা সখীগণের সঙ্গে, সেখান থেকে মহাদেব এবং মাতা উমাদেবী বৃষপরী আড়ুলো হয়ে তারা সেই পদ দিয়ে যাচ্ছে, সে সময় তাড়াতাড়ি করে তারা বস্ত্র পরিধান করে এটাই, কিন্তু এখানে একটু তারতম্য আছে, আমরা তো এখানে সকলে সাধু সাধুই আছি অতএব মানে পুরো বিস্তারিতই আমরা আস্বাদন করতে চলেছে। এখানে কি করলেন, দেবরাজ ইন্দ্র যখন দেখলেন যে তারা উপরে বস্ত্র রেখেছে, তা তিনি তখন পবনের সৃষ্টি করলেন, বাতাস। বাতাসের সৃষ্টি করে সম্পূর্ণ যত যত বসন ছিল তা সব মিশিয়ে ফেলেছে, মানে কেউ যাতে তাড়াতাড়ি খুঁজে না পায়। দেবরাজ ইন্দ্রের একটু সুস্বভাবও এমন আছে, তা আমরা জায়গায় জায়গায় প্রমাণ পাই। এবারে তাদের স্নান হলে অকস্মাৎ তারা যখন হুড়োতাড়া করে বস্ত্র যখন পরিধান করতে যাচ্ছে, তাড়াতাড়ির কারণে এই বৃষপর্বার যে কন্যা শর্মিষ্ঠা, সে কি করল, ওই দৈত্যাচার্য শুক্রাচার্যের যে কন্যা দেবযানী, তার পোশাক পরিধান করে ফেলল। এবারে তো দেবযানীর শরীরে কিছু পড়া নেই, সবাই তো এইভাবেই স্নান করছিলেন। দেবযানী সে কি করল, তার বস্ত্র ধরে কাড়াকাড়ি করছে, বলছেন আরে তোর সাহস কম না, তুই আমাদের শিষ্যা আর তুই আমার পোশাক ধারণ করলি, তোর তো একটু লজ্জা হওয়া দরকার। এইভাবে এবার মেয়েদের গণ্ডগোল এত বড় বিষম, না দেখলে বলা যাবে না। এবারে একে অপরের তুমুল ঝগড়া আরম্ভ হলো। দেবযানী ওই অবস্থায় কোনো পোশাক পরিচ্ছদ ধারণ না করে ওই অবস্থায় সেই নিজের পোশাক টানাটানি করছে, তখন তার সে ধারণও করা হয়ে গেছে, আর গালিগালজও করছে। এবারে শর্মিষ্ঠা সহ্য করতে না পেরে ক্রুদ্ধ হয়ে তখন সে বলছে, আরে জানি তোরা যে কত গুরু, কেমন গুরু তা আমি জানি, তোর বাবা আমার বাবা তো বসে থাকে সিংহাসনে আর নিচে এসে স্তব স্তুতি করে ভিখারির মতন, আর বড় বড় কথা, তোরা খাস আমাদের, পরিস আমাদের, আর দোষ আমাদের, আমরা এত ছোট, আমরা এত ছোট নই, ভিখারিন কোথাকার। এবারে তো দেবযানীর বলল খানিক্ষণ, শর্মিষ্ঠা বলল, এবার দেবযানী ক্রোধিতা হয়ে বলছে তুই আমার এই বস্ত্র এখনই খুলে ফেল। এবার শর্মিষ্ঠা রাগ হয়েছে, বলছে কেন আমার এই পোশাকটা ঘর পর্যন্ত যাওয়া না যাওয়া পর্যন্ত ধারণ করলে কি অসুবিধা, বলছে না তোরা জাতিতে ছোট, আমরা ব্রাহ্মণ, তোদের গুরু, তোদের পোশাক কি করে পরি। এবারে তো শর্মিষ্ঠা রাগ হয়েছে, পেছন দিকে ছিল এক কুয়ো, সেই কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সে তো অসুরের কন্যা ভীষণ ক্রোধী, দিয়ে গজ গজ করতে করতে সে চলে গেল রাগের ঠেলায়। দেবযানী সেই কুয়োর মধ্যে পড়ে গেল, কিন্তু সেই কুয়োয় জল নেই। সমস্ত সখীগণ তারাও চলে গেল সেই পথ দিয়ে, হে জনমেজয় তোমাদের এই বংশজ যে যজাতি, সে মৃগয়া করতে গিয়ে ওই কুয়া দেখে মনে করলো একটু জল পান করে আসে। নিচের দিকে তাকিয়ে দেখছে এক বিবস্ত্রা কুমারী কন্যা সে পতিতা হয়ে আছে। সে জিজ্ঞাসা করছে উপর থেকে, দেবী তুমি কে? বলছেন, কেন আমি শুক্রাচার্যের পুত্রী, ওই যে যিনি মানে কেউ মারা গেলে পুনরায় জীবন দান করেন, আমি তার পুত্র, অহংকার কারো কম নয়। বলছেন, তাহলে আমি তোমাকে উদ্ধার করতে পারি? বলছেন, হ্যাঁ আমাকে উদ্ধার তো করতেই হবে। তিনি নিজের দোপাট্টাটি ফেলে দিলেন, সে অঙ্গটা ঢেকে নিল, এবারে তার দক্ষিণ হস্ত ধারণ করে উপরে তুললেন। তোলার পরে সেখানে তাদের সঙ্গে কিছু কথা হলো, যে আমি তো কোনো পুরুষকে কখনো সংস্পর্শ করিনি, তা আপনি যখন আমাকে স্পর্শ করেছেন তাহলে আমার পাণি গ্রহণ করুন, আমাকে বিবাহ করুন। বলছেন, তা কি করে সম্ভব, আমি জাতিতে ক্ষত্রিয় আর তুমি সেই শুক্রাচার্যের কন্যা, মানে ব্রাহ্মণের কন্যা, তোমাকে তো আমি বিবাহ করতে পারবো না। বলছেন, না, এক তো আপনি আমাকে স্পর্শ করেছেন, আর আমার অভিসম্পত আছে, সেই দেবগুরু বৃহস্পতি কর্তৃক আমি অভিসম্পাদিতা। অতএব এ তো হবেই, এ তো পূর্বের থেকেই বিধির লেখা এভাবেই আছে, আমি আপনাকে ছাড়া আর কোনো পুরুষকে বিবাহ করব না। বলছেন ঠিক আছে, তুমি তোমার পিতার সঙ্গে কথা বলবে, তিনি তো মানে শাস্ত্রজ্ঞ, তার সঙ্গে কথা বলবে। বলছেন ঠিক। এবারে দেবযানী আর বৃষপর্বার সেই রাজধানীতে ফিরে যেতে ইচ্ছুক হলেন না। সে তার এক দাসীকে ডেকে বলছে যে এই দাসী, তুই এই মুহূর্তে না আমার পিতাকে গিয়ে সমস্ত বৃত্তান্ত বলে আমার নিকটে এখনই যেন তিনি আসেন। এবারে সেই দাসী গিয়ে সমস্ত বৃত্তান্ত বললেন। শুক্রাচার্য অতি দ্রুত গতিতে পুত্রী সমীপে এসে বললেন, মা কি হয়েছে তোমার? বলছেন, যা হয়েছে তা ভাষায় বর্ণনা করা যাবে না। হে পিত, তুমি কি সত্য সত্যই ভিখারী? আজ শর্মিষ্ঠা আমাকে যা বলল যে আমার বাবা উপরে সিংহাসনের উপরে বসে থাকে আর তুমি ভিখারীর মতন তার স্তবস্তুতি করো। বলছেন, দেখো সে হয়তো ক্রোধের বশবর্তী হয়ে কিছু বলেছে, তুমিও বোধহয় কিছু বলেছ, এমন তো হয়ে থাকে। বলছেন, না আমি যে কোনটা ভালো আর কোনটা মন্দ আর কোনটা শাস্ত্র যুক্তিযুক্ত কোনটা অশাস্ত্রীয়, এ তো আমি আপনার কৃপায় সব জানি, আমাকে ওই জ্ঞান আপনাকে এখন দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। আপনি যদি এই বৃষপর্বার রাজধানীতে থাকতে চান আপনি থাকুন, কিন্তু আমি চললাম, আমি থাকবো না এখানে, আমি এখানে কোনো প্রকারেই থাকতে ইচ্ছুক নই, কোনো কিছু শুনতে সে রাজি নয়। অনেক বোঝালেন, দেখো ক্রোধ করা উচিত নয়, ক্রোধ করলে ক্ষতি হয়, ক্রোধের বশবর্তী হয়ে কিছু করতে নেই। দেখো যে ব্যক্তি নিজের নিন্দা শুনে বিচলিত হয় না, কত দামি কথা বলছেন শুক্রাচার্য। আমরা যেমন নিজেদের প্রশংসা করলে মুখে বলি না 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 কিছু না, আর ভেতর থেকে ফুলে উঠি ব্যাঙের মতন। তো বলছেন, নিজের নিন্দা শুনেও যার মধ্যে কোনো বিচলিত ভাব আসবে না, সে প্রকৃতপক্ষে বিশ্বজয়ী হয় তুমি জেনো। আর যে জ্বলন্ত ক্রোধকে ঘোড়ার মতো বশ করে সে সত্যকার সারথি। আর যে ব্যক্তি ক্রোধকে ক্ষমার দ্বারা শান্ত করে সেই সত্যকার পুরুষ। আর যে ক্রোধকে দাবিয়ে রেখে নিন্দা সহ্য করে এবং অন্যে বিরক্ত করলেও দুঃখিত হয় না, সে সব পুরুষার্থের অধিকারী হয়। একজন ব্যক্তি যদি শত বৎসরব্যাপী যজ্ঞ করেন আর অন্যজন মানে কোনো কিছুতে ক্রোধ না করেন, তাহলে এদের মধ্যে যিনি ক্রোধ করেন না তিনিই শ্রেষ্ঠ। অতএব মা মানে পুত্রী, তুমি সংযত হও। বলছেন, আমি কোনো কিছুই শুনতে চাই না, কোনো প্রকারেই কিছু শুনতে চায় না। তিনিও শাস্ত্র বললেন, বলছেন যারা কারো সদাচার ও কৌলিনদের নিন্দা করে, কুলের নিন্দা করে, আমি তাদের মধ্যে বাস করতে রাজি নই। নীতিশাস্ত্র বলছেন দেবযানী, আর সেখানেই থাকা উচিত যেখানে সদাচার ও কৌলিন্যের প্রশংসা হয়, কুলের প্রশংসা হয়, যেখানে সদাচার থাকে সেখানেই থাকা উচিত, আমি কোনো প্রকারেই থাকব না। দেবযানী যখন এই দৃঢ় সংকল্পা, তখন শুক্রাচার্য বলছেন, ঠিক আছে আমি একবার রাজাকে বলে আসি, বলে না যাওয়াটা তো অনুচিত হবে, একবার বলে আসি। শুক্রাচার্যও তখন মানে এত জ্ঞান দেওয়ার পরে তার মধ্যেও অল্প ক্রোধ এসে উপস্থিত হয়েছে। যে দেখো আমাদের কেমন কুচোখে দেখে। আমার পুত্রীকে বলেছে কি যে তোরা তো ভিখারি রে, আমাদের খাস, আমাদের পরিস, দুপুর হলে হা করে রাজধানীর দিকে তাকিয়ে থাকিস যে ওখান থেকে প্রসাদ যাবে তোরা খাবি। আবার এত বড় কথা, কথাগুলো শুক্রাচার্যেরও লেগেছে। গিয়ে তিনি বলছেন যে হে দৈত্যেন্দ্র, আমি আপনার পুত্রীর ব্যবহারে অতীব দুঃখিত। হে রাজন, তুমি আমার শিষ্য হলেও এই সমস্ত কথা সহনযোগ্য নয়, অতএব আমি তোমার এই রাজধানী ছেড়ে চলে যাব। আর সে সময় বৃষপর্বা মহা বিপদের মধ্যে পড়ল। সে তখন চিন্তা করছে, আমরা যা কিছু করেছি, যা কিছু প্রাপ্ত হয়েছি, এই আমাদের গুরুদেবের কৃপায়, শুক্রাচার্যের কৃপায়, তিনি যদি চলে যান তাহলে এখন কি করা যাবে, এখন কি করা যেতে পারে। শুক্রাচার্য বলছেন যে তোমরা আমার পুত্রীর সঙ্গেই যে কেবল অন্যায় আচরণ করেছো তা নয়, আমার এক শিষ্য কচ, তাদের সঙ্গেও তোমরা বারংবার অন্যায় করেছো, তাকে কতবার তোমরা হত্যা করেছো, আমি যাকে পালন করতে চাইছি তোমরা তাকে অযথা কারণে বারংবার বিনাশ করেছো, আমি তাও কিছু বলিনি, কিন্তু আমার একমাত্র পুত্রী, সে ছাড়া আমার আর কেউ নেই, অতএব সে যখন থাকবে না এখানে আমি একা থেকে কি করি, আমি তো কোনো প্রকারেই তাকে ছেড়ে থাকতে পারবো না। রাজা বৃষপর্বা দৈত্যরাজ, তিনি সিংহাসন থেকে অতি দ্রুত গতিতে অবতরণ করে গুরুদেবের চরণে সাষ্টাঙ্গে পড়ে গেলেন। বলছেন হে গুরুদেব, হে গুরুপ্রবার, আপনি যদি চলে যান তাহলে আমরা তো মরেই যাব, তা আমি আত্মহত্যা করব, আমি আপনি যাওয়ার পূর্বেই আমি সমুদ্রে প্রাণ ত্যাগ করব। বলছেন দেখো, তুমি সমুদ্রে প্রাণ ত্যাগ করো বা তুমি দেশান্তরী হয়ে যাও, মানে অন্য দেশে চলে যাও, এতে আমার কিছু যায় আসে না, আমার সেই প্রাণ সমতুল্লা যে পুত্রী, সে যখন থাকবে না আমি আর এখানে এক নিমেষ মাত্র থাকতে রাজি নই, আমি চললাম। আবার গুরুদেবের চরণ ধরে আবার শুয়ে পড়লেন। বলছেন হে গুরুদেব, কোনো উপায় নেই। বলছেন দেখো, তোমরা আমার শিষ্য, আমার পুত্রের সমতুল্য, আমার ইচ্ছা নেই যে আমি তোমাদের বিপদের মধ্যে ছেড়ে চলে যাই, কিন্তু তুমি যদি কিছু করতেই চাও তাহলে তুমি দেবযানীর কাছে গিয়ে বলো, সে যদি রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। বলছেন বেশ, আমি তাই করছি, দাসের ন্যায়। অত বড় একজন দৈত্যদের যিনি রাজা, সেই বৃষপর্বা মানে পদযাত্রা করে পায়ে হেঁটে দেবযানী যেখানে ছিল সেই উপবনে অপেক্ষা করছিল, ওখান থেকেই চলে যাবে। সেখানে গিয়ে হাত জোড় করে বলছেন, হে দেবী, তুমি প্রসন্ন হও, তুমি যা চাইবে আমি তাই দেব, তুমি যদি আমার প্রাণকে চাও তাও আমি তোমাকে দেব। কারণটা কি জানো তো, আমি যদি মরে যাই, তোমার পিতা যদি আমাদের সঙ্গে থাকেন, অন্তত অসুর বংশটা বাঁচবে, কিন্তু তোমার পিতা যদি চলে যায় তাহলে আমরা সবংশেই নিধন হয়ে যাব। তা হে দেবী, তুমি সন্তুষ্ট হও, বলো তুমি কি চাও, আর তুমি আমার থেকে যা চাইবে আমি তাই দেব। একটু শান্ত হলেন, কারণ দৈত্যেন্দ্র, বৃষপর্বা, তার বিশাল প্রভাব, দেবতাগণ পর্যন্ত দেখলে ভয়ে পালিয়ে যান, সে মানে ভিখারির মতো কর জোর করে দেবযানীকে বলছে যে তুমি যা চাইবে আমি তাই দেব, তুমি যেও না। হে দেবী, তুমি কি চাও। অল্প সন্তুষ্ট হয়েছে, কিন্তু ভেতরের যে অগ্নি সে কখনো শান্ত হয়নি। তখন সে বলছেন, ঠিক আছে, আমার একটা শর্ত আছে, আমাকে 1000 দাসী দিতে হবে। আর সেই দাসীদের মধ্যে মানে প্রধান রূপে থাকবে আপনার পুত্রী শর্মিষ্ঠা। সে আমার সঙ্গে যাবজ্জীবন পর্যন্ত, যতদিন সে বেঁচে থাকবে আর আমি যতদিন থাকব, সে ততদিন পর্যন্ত আমার সেবায় নিযুক্ত থাকবে, মানে আমার দাসী হবে। বললেন, ঠিক আছে, তাই হবে, তুমি শান্ত হও মা। শর্মিষ্ঠা এই খবর জানতে পারলেন যখন কথা চলছিল, কথা যখন তাদের হয়ে গেল, ঠিক সে সময় এক সখী গিয়ে সমস্ত বৃত্তান্ত বললেন। শর্মিষ্ঠা সে দৈত্যদের কন্যা হলেও সে তখন বুঝতে পারলো, দেখো আজ যদি আমি তার দাসিত্ব স্বীকার না করি তাহলে আজ অসুরকুল সংহার হয়ে যাবে। অতএব আমার মতো একজন নারীর জন্য একটা কুল বিলয় প্রাপ্ত হবে তা আমার উচিত নয়। সে অতি দ্রুত গতিতে দেবযানীর চরণে গিয়ে পড়ল, বলছেন, হে দেবযানী, আমি সব কিছু জানতে পেরেছি, আমার অন্যায় হয়েছে, আমার অপরাধ হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। দেবযানী কিন্তু তখনও শান্ত হয়নি, ব্রাহ্মণের রাগ কিন্তু অনেকক্ষণ থাকে মাথার মধ্যে, শান্ত হয় কিন্তু পরে, কিন্তু খিটখিটে মেজাজ কিন্তু সহজেই যায় না। দেবযানী সে অত বড় দৈত্যের পুত্রী, সে চরণে এসে পড়ে গেল, আর দেবযানী কি বলছেন, ওহো তখন তো বেশ বড় বড় কথা বলছিলি, আমরা ভিখারি, আমরা অমুক, আমরা তমুক, আর এখন তো আমার পায়ের তলায় এসে পড়েছিস। বলছেন, দেখো আমি পড়েছি যে যাতে অসুর কুল সংহার না হয়, আমি তোমার দাসী তো থাকবই, তোমার বিবাহ হয়ে গেলে আমি তোমার সঙ্গে চলে যাব, সেখানে গিয়েও তোমার দাসী হয়েই থাকবে। এবারে কতক্ষণ আর রাগ থাকবে, তার সব বাসনাই যখন পূর্ণ হলো, তা দেবযানী তখন বললেন, ঠিক আছে তাহলে তাই হবে। আর শর্মিষ্ঠা চিন্তা করলেন যে কমসে কম এই অসুর কুল সংহার হওয়ার থেকে তো আমি তাদেরকে বাঁচাই, দিয়ে একে অপরে রাজি হলো, তাদের ক্রোধ নিভে আসলো। তখন দেবযানী সন্তুষ্ট হয়ে পিতার সঙ্গে যেখানে ছিলেন সেখানে চলে গেলেন। এই গেল মানে দেবযানী আর শর্মিষ্ঠার সঙ্গে বিবাহ হবে যে জয়াতি, সে প্রসঙ্গটি আবার একটু বিশদ রূপে আছে কিনা, তা যদি আমরা এখন সেটা বলতে যাই তাহলে সময়ও অত্যাধিক হয়ে যাবে। তা এই বৃষপর্বার কন্যা সঙ্গে তার কেমন ঘটনা হয়েছিল এবং দেবযানীর সঙ্গে কেমনভাবেই বা বিবাহ হয়েছিল, তা আমরা আগামী দিন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আমরা সে বিষয়ে আস্বাদন করব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরাম স্থান এ স্থানেই দেওয়া হলো। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল গিরিরাজ মহারাজ কি জয় গৃন্দ্র বিহারি লাল ভগবান কি জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি জয় শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় 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 শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।